ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি, আমি আহসানুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন রবিবার দুপুর, বাংলাদেশে এবং ভারতে রবিবার রাত। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
একটি জঙ্গি সংগঠনকে অর্থ যোগান দেওয়ার অভিযোগে একজন গার্মেন্টস ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ রিমান্ডে দেওয়া হয়েছে।
কলকাতা থেকে গৌতম গুপ্ত।
ভারতবর্ষের বিভিন্ন শহরে ক্রমশই বেড়ে চলেছে ইসলামিক স্টেট বা আইএস এর সংগঠনের প্রভাব।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
আদালতে রানা প্লাজা চলচ্চিত্রের ভবিষ্যৎ ফয়সালা হলো।
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তা নসরিন কুইন। রবিবার হাজার হাজার অভিবাসীকে জার্মানি এবং অস্ট্রিয়া তাদের সীমান্তের ভেতরে স্বাগত জানাচ্ছে। অভিবাসীদের অধিকাংশই জার্মানিতে আশ্রয় চায়। জার্মানি হচ্ছে ইউরোপের সবচাইতে বিত্তশীল দেশ। আনুমানিক হিসেব অনুযায়ী 8,000 শরণার্থী আজ দিনের শেষে সেখানে পৌঁছে যাবে। জার্মান কর্মকর্তারা বলেছেন, এ বছর তারা 8,00,000 আশ্রয় প্রার্থীকে গ্রহণ করবে। আশ্রয় প্রার্থীরা ইউরোপের পশ্চিমাঞ্চলে যাওয়ার উদ্দেশ্যে শনিবার হাঙ্গেরি ত্যাগ করে। তারা বাসে, ট্রেনে অথবা পায়ে হেঁটে রওনা দেয়। আরও শরণার্থী রবিবার হাঙ্গেরি দিয়ে যাবে। অভূতপূর্ব সংখ্যক অভিবাসীর আগমনে এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো বিভাজিত। বিশ্ব সংবাদের পর রয়েছে এ বিষয়ে একটি প্রতিবেদন, শুনবেন আশা করি। থাইল্যান্ডে গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পথে রবিবার বড় ধরনের একটা বাধা সৃষ্টি হয় যখন সামরিক বাহিনী সমর্থিত আইন পরিষদ নতুন সংবিধানের প্রস্তাব প্রত্যাখ্যান করে। জাতীয় সংস্কার পরিষদ 135 ভোটে প্রস্তাবিত সংবিধান প্রত্যাখ্যান করে। 7 সদস্য ভোট দেওয়া থেকে বিরত থাকে। সামরিক হুন্তা এখন নতুন একটি কমিটি গঠন করবে, যেটি নতুন সংবিধান রচনার জন্য 6 মাস সময় পাবে। গণভোট হওয়ার আগে আইন পরিষদকে আবারও সেটি অনুমোদন করতে হবে, অর্থাৎ 2017 সালের আগে সম্ভবত নির্বাচন অনুষ্ঠিত হবে না। প্রায় সবকটি রাজনৈতিক দলই প্রস্তাবিত সংবিধানের সমালোচনা করে। তারা বলেছে, যেভাবে সংবিধান লেখা হয়েছিল তাতে সামরিক বাহিনীর হাতে কার্যত ক্ষমতা থাকত। থাইল্যান্ডে সামরিক বাহিনী গত বছরের মে মাস থেকে ক্ষমতায় আছে। সেই সময় তারা প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে ক্ষমতাচ্যুত করে এবং সংবিধান ভেঙে দেয়। একটি জঙ্গি সংগঠনকে অর্থ যোগান দেওয়ার অভিযোগে এক গার্মেন্টস ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ রিমান্ডে সোপর্দ করা হয়েছে, জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু।
শহীদ হামজা ব্রিগেড নামের একটি জঙ্গি সংগঠনকে অর্থ যোগান দেওয়ার অভিযোগে গার্মেন্টস শিল্প ব্যবসায়ী এনামুল হককে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব শনিবার ঢাকায় গ্রেপ্তার করে এবং রোববার চট্টগ্রামের একটি আদালত জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। 16,00,000 টাকা অর্থ লেনদেনের কথা জানিয়েছেন র্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মিফতাউদ্দিন আহমেদ। গত কয়েকদিনে হামজা ব্রিগেডকে অর্থ যোগান দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের 3 আইনজীবী সহ 41 আটক করা হয়েছে। এদিকে অপর এক ঘটনায় অস্ত্র এবং বিস্ফোরক সহ 2 জঙ্গিকে কক্সবাজারে আটক করা হয়েছে বলে রোববার র্যাব কর্মকর্তারা দাবি করেছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আদালতে রানা প্লাজা চলচ্চিত্রের ভবিষ্যৎ নিয়ে ফয়সলা হলো বলে জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে চলচ্চিত্রটি মুক্তির ক্ষেত্রে সব বাধা দূর হয়েছে। আগামী 11 সেপ্টেম্বর চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে জানিয়েছে 50 সংস্থা এম এ মাল্টিমিডিয়া হাউস। সিনেমাটির পরিচালক নজরুল ইসলাম খান বলেছেন, সত্যের বিজয় হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল গার্মেন্ট ওয়ার্কার্স এমপ্লয়িজ লীগের সভাপতি সিরাজুল ইসলামের দায়ের করা রিটে গত 24 আগস্ট হাইকোর্ট রানা প্লাজা সিনেমার প্রদর্শনী ও সম্প্রচারের 6 মাসের নিষেধাজ্ঞা দেয়। এর নিষেধাজ্ঞার বিরুদ্ধে সিনেমার প্রযোজক শামিমা আক্তারের দায়ের করা আবেদনের উপর রোববার আপিল বিভাগে শুনানি হয়। প্রযোজকের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রুকনুদ্দিন মাহমুদ ও অ্যাডভোকেট এম এম আমিনুদ্দিন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে গ্যাস বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির মিছিলে কয়েক স্থানে পুলিশি বাধার ঘটনা ঘটেছে বলে জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু তার আরেকটি রিপোর্টে।
গ্যাস এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন জোটের ডাকে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বরিশাল, মানিকগঞ্জ, পিরোজপুর, খাগড়াছড়ি সহ কয়েক স্থানে পুলিশ বাধা দিলে কর্মসূচি সম্পন্ন হতে পারেনি। বরিশালে পুলিশের লাঠিচার্জে কমপক্ষে 5 জন আহত হয়েছেন। রাজধানী ঢাকায় কয়েকটি স্থানে ছোটখাটো মিছিল বের করা হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে পুলিশি নিরাপত্তা জোরদার ছিল। দেশের অন্যান্য কিছু স্থানে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের খবর পাওয়া গেছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতবর্ষের বিভিন্ন শহরে ক্রমশই বেড়ে চলেছে ইসলামিক স্টেট বা আইএস এর সংগঠনের প্রভাব। বিষয়টি নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
এই প্রভাব মাপবার একটা ভালো উপায় হলো কোন শহরের তরুণেরা ইন্টারনেটের মাধ্যমে সবচেয়ে বেশি আইএস বিষয়ক খবরাখবর সংগ্রহ করছে সেটা যাচাই করা। সবচেয়ে বেশি আগ্রহী প্রথম কয়েকটি শহরের তালিকায় রয়েছে শ্রীনগর, গুয়াহাটি, পুনের এক শহরতলি, হাওড়া, মুম্বাই ইত্যাদি। কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক 12টি রাজ্যের পুলিশ প্রধানদের নিয়ে দিল্লিতে এক বৈঠকে এই বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করে। এই যুবকদের সঠিক খোঁজখবর পেতে ও প্রয়োজনে তাদের উপর নজরদারির জন্য সেই ইন্টারনেটেরই সাহায্য নেবে পুলিশ। এ ব্যাপারে পুলিশকে প্রশিক্ষণ দেয়া হবে ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড রিসার্চ সংস্থায়। সব রাজ্যই লোক পাঠাবে ওখানে প্রশিক্ষণের জন্য। সন্দেহভাজন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলি এই নজরদারির আওতায় আসবে বলে জানা গিয়েছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতে অসম রাজ্যের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
অসমের সামগ্রিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আজ সকালে আরো 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই নিয়ে গত 24 ঘন্টায় অসমের বন্যায় 7 জনের মৃত্যু হলো। বেশ কিছু জায়গা থেকে ভূমিধসেরও খবর পাওয়া গেছে। রাজ্যের 20টি জেলার 20,50,000 মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত বলে সরকারি তথ্যে জানানো হয়েছে। গোয়ালপাড়া, বরপেটা, মনিগাঁও সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা। ব্রহ্মপুত্র সহ রাজ্যের অন্য বেশ কয়েকটি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। ত্রাণ ও উদ্ধার কার্য চলছে। পরমাশিস খোস্তায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
গুয়াতেমালায় ভোট কেন্দ্রগুলো এখন খোলা। সেখানে রবিবার সাধারণ নির্বাচন হচ্ছে। এক দুর্নীতির কেলেঙ্কারির কারণে গত সপ্তাহে প্রেসিডেন্ট অটো পেরেজ মোলিনা পদত্যাগ করেন। শত শত প্রতিবাদকারী নির্বাচন বিলম্বিত করার ডাক দেয়। গুয়াতেমালা সিটি শহরে, যেখানে পেরেজ মোলিনা বৃহস্পতিবার ও শুক্রবার আদালতে হাজির হন, সেই সুপ্রিম কোর্ট ভবনের সামনে বিক্ষোভকারীরা সমবেত হয়। রবিবার 4 বছরের মেয়াদের জন্য প্রেসিডেন্ট, কংগ্রেস এবং পৌর নির্বাচন হচ্ছে। 2016 সাল থেকে বিজয়ীরা তাদের পদে অধিষ্ঠিত হবেন। তার আগে পর্যন্ত সাবেক ভাইস প্রেসিডেন্ট আলেহান্দ্রো মালডোনাডো গুয়াতেমালায় নেতৃত্ব দেবেন। শনিবার রাতে দক্ষিণ কোরিয়ার উপকূলে ভাড়া করা মাছ ধরার একটি নৌকো ডুবে গেলে 10 জন প্রাণ হারায় এবং অজ্ঞাত সংখ্যার অন্যান্যরা নিখোঁজ হয়। দক্ষিণ কোরিয়ার উপকূলরক্ষীরা বলেছে, ডলফিন নামের নৌকোটি রবিবার জেজু দ্বীপের কাছে পাওয়া যায়। বিনোদন ওই এলাকার কাছেই আরেকটি দ্বীপ চুজা থেকে নৌকোটি ছাড়ে এবং কয়েক ঘন্টা পরে সেটিকে পাওয়া যায়। তারা বেতার যোগাযোগও হারিয়ে ফেলেছিল। উপকূলরক্ষীরা বলেছে, 3 জনকে উদ্ধার করা গেছে এবং তাদের কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজন যিনি প্রাণে বেঁচেছেন তিনি ইয়নহাব সংবাদ সংস্থাকে বলেছেন যে প্রচণ্ড ঢেউয়ে এক মুহূর্তের মধ্যে নৌকোটি ডুবে যায়। তিনি বলেন, তিনি ও অন্যান্য কয়েকজন ডুবে যাওয়া নৌকোটির ওপরে উঠে 10 ঘন্টা পর্যন্ত সেটি ধরেছিলেন, যতক্ষণ না তাদের উদ্ধার করা হয়। রাশিয়া সিরিয়ায় তাদের সৈন্য সংখ্যা বৃদ্ধি করছে এই খবরে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ওই মন্তব্য করেন। বিশ্ব সংবাদ শেষ হলো।
শ্রোতারা ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে। একটু আগে বিশ্ব সংবাদী যেমনটি শুনেছেন, জার্মানি এবং অস্ট্রিয়া সীমান্তে হাজার হাজার শরণার্থীকে স্বাগত জানিয়েছে। এ সম্পর্কে বিস্তারিত একটি প্রতিবেদন পরিবেশন করছেন সরকার কবিরউদ্দিন।
জার্মানি ও অস্ট্রিয়া ধারণা করছে আরও হাজার হাজার অভিবাসী তাদের দেশে গিয়ে হাজির হবে আশ্রয় সন্ধানে, হাজির হবে বিপদাপন্ন পরিস্থিতি থেকে কোনো মতে প্রাণ বাঁচিয়ে ইউরোপ ভূখণ্ডে হাজির হবার পরবর্তী পর্যায়ে। অভিবাসীরা ইতিমধ্যেই যারা গিয়ে পৌঁছতে পেরেছেন জার্মান ভূখণ্ডে, স্থানীয়রা তাদেরকে স্বাগত জানান হর্ষধ্বনি করে, আনন্দে মনপ্রাণ ভরে ওঠে এ স্বাগত সম্ভাষণে, বড় ভালো লাগে হর্ষধ্বনির এ আওয়াজ, পরিশেষে নিরাপত্তা বোধ অনুরণন তোলে অভিবাসীদের মনে, মনপ্রাণ ভরে ওঠে অনির্বচনীয় এক নিরাপত্তা বোধের আনন্দে।
I'm going to Germany because I want to really live peace. I don't want to see more and more.
হাঙ্গেরিতে এদের বড় কষ্ট হয়েছে, হাঙ্গেরির পুলিশকে সিরিয়ার আইন বলবৎকারীদের মতোই মনে হয়েছে, বড়ই কষ্ট পেয়েছেন এরা হাঙ্গেরিতে সিরিয়ার মতোই। হাঙ্গেরি এদেরকে আশ্রয় দিতে চায়নি, বাসে করে ঠেলে দিয়েছে অস্ট্রিয়ার পানে, পাঠিয়ে দিয়েছে জার্মানিতে আশ্রয়ের সন্ধানে। ট্রেনে করে অভিবাসীদের পাঠানো হচ্ছে জার্মানির বিভিন্ন এলাকায়, পাঠানো হচ্ছে বাভেরিয়াতে, হিসেব রাখা হচ্ছে কোথায় কতজনকে পাঠানো হচ্ছে, তালিকায় লিপিবদ্ধ রাখা হচ্ছে নাম, জন্ম তারিখ ইত্যাদি। ইতিমধ্যে ইউরোপীয় মন্ত্রীবর্গ লুক্সেমবুর্গে বৈঠকে বসেন শনিবার দিন। অনেক দিনের আলোচনা বৈঠকের পর এই প্রথম তারা আলোচনায় বসেন কিভাবে এই অভিবাসন প্রবাহ সামাল দেওয়া যাবে তারই কর্মকৌশল প্রণয়নের লক্ষ্য নিয়ে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি নির্ধারণী বিভাগের প্রধান ফেদেরিকো মোগেরিনি বললেন, এটা জরুরি কোনো আলোচনার ব্যাপার নয়, এই মুহূর্তে কি করা প্রয়োজন পরিস্থিতির প্রেক্ষাপটে সেটা নির্ধারণী লক্ষ্য আমাদের, এবং যত তাড়াতাড়ি এটা সম্পন্ন করা যায় মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক প্রেক্ষিতের আলোকে ততই তা মঙ্গলজনক বলে মনে করি আমরা। 28 সদস্যের ইউরোপীয় ইউনিয়ন এ চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বার্থ সাধক প্রক্রিয়া কি প্রণয়ন করা যেতে পারে তা নির্ধারণ কল্পে আলোচনায় বসবে সেপ্টেম্বরের 14 তারিখে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এখানে জানিয়ে রাখি, এই বুধবার 9 সেপ্টেম্বর আমাদের কল ইন শো হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে ঢাকা শহরে জলাবদ্ধতা এবং বিবিধ সমস্যা। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এক রিপোর্টে দুর্নীতি এবং রাজনৈতিক সংঘাতময় পরিস্থিতিকে বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতির ক্ষেত্রে অন্যতম বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিষয়টি বিশ্লেষণ করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু কথা বলেছেন তার সাথে।
বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্রের এক রিপোর্টে বাংলাদেশের বিদ্যমান দুর্নীতির সমস্যাকে অর্থনৈতিক উন্নয়ন এবং বিনিয়োগের ক্ষেত্রে অন্যতম প্রধান প্রতিবন্ধকতা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের 3টি বিভাগ অর্থাৎ বাণিজ্য, বৈদেশিক, কৃষি এবং পররাষ্ট্র দপ্তর সম্পাদিত ওই রিপোর্টে বলা হয়, আনানুষ্ঠানিক এই লেনদেনের কারণে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর মোট উৎপাদন 2-3% হারে কমে যায়। রিপোর্টে রাজনৈতিক সংঘাতময় পরিস্থিতি, আমলাতান্ত্রিক জটিলতা, দুর্বল অবকাঠামোর সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। বিনিয়োগ পরিস্থিতির এসব বাধা সমূহের ফলে সৃষ্ট সংকট সম্পর্কে বিশ্লেষণ করেছেন অর্থনীতিবিদ এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান।
বাংলাদেশে এক ধরনের বাস্তবতা বিরাজ করছে, এখানে মাঝে মাঝে আমরা রাজনৈতিক সংঘাতের বিষয়গুলো দেখি। এই মুহূর্তে যেমন সংঘাতের বিষয়টা নেই, রাস্তায় মারামারি হচ্ছে বা প্রচুর রাজনৈতিক সন্ত্রাস হচ্ছে, এই বাস্তবতাটা তুলনামূলকভাবে অনুপস্থিত। তারপরে বাংলাদেশে সার্বিকভাবে এক ধরনের রাজনৈতিক অনিশ্চয়তার আবহাওয়া। এই অনিশ্চয়তা কেন, এবং এটার প্রভাব কিন্তু অর্থনীতির উপরে পড়ছে, যার কারণে বিনিয়োগ স্থবিরতার অন্যতম কারণ। কারণ হচ্ছে রাজনৈতিক অনিশ্চয়তা। রাজনৈতিক অনিশ্চয়তা হচ্ছে কয়েকটা কারণ। একটা হচ্ছে যে আপনার অংশগ্রহণমূলক রাজনীতির সুযোগগুলো ব্যাপক অর্থে কমে গেছে, নির্বাচনের বিষয়যোগ্য নির্বাচনের সুযোগগুলো অনেক বেশি কমে গেছে, সেটা জাতীয় পর্যায়ে হোক বা স্থানীয় সরকার পর্যায়ে হোক, এটা একটা দিক। আরেকটা হচ্ছে দুর্নীতির বিষয়টা এসছে। দুর্নীতি অনেক সমাজে আছে, বিভিন্ন সমাজে আছে, কিন্তু দুর্নীতির বিষয়টা কখন বিনিয়োগ স্থবিরতার একটা অন্যতম কারণ হিসেবে প্রতিষ্ঠা পায়, সেটা হচ্ছে যখন দুর্নীতির মাত্রাটা একটা বিষয়, মাত্রা প্রচন্ড বেড়ে গেছে। আরেকটা হচ্ছে দুর্নীতি নীতি গ্রহণ প্রক্রিয়াকে, পলিসি ওয়ার্ল্ডকেও প্রভাবিত করে ফেলে সেই জায়গায়। প্লাস তৃতীয় বিষয়টা হচ্ছে যখন দুর্নীতি একত্রে রাজনৈতিক ভাবে অপ্রতিরোধ্য একটা বিষয় হয়ে যায়।
বিনিয়োগের ক্ষেত্রে অন্যান্য বাধা সমূহ সম্পর্কে ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন,
এইসব কারণে দুর্নীতির একটা বিষয় এই রাজনৈতিক অনিশ্চয়তার বিষয়, আরেকটা হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতার বিষয়। এখন কিন্তু প্রচুর নতুন নতুন প্রকল্প নেওয়া হচ্ছে, উদ্যোগ কিন্তু কম নেই, যথেষ্ট উদ্যোগ বিভিন্ন সেক্টরে, অবকাঠামো। আপনি দেখবেন যে বড় বড় প্রকল্পে বাংলাদেশে অনেকটা বেশি না গেলেও বহু প্রকল্প নেওয়া হচ্ছে, কিন্তু শুরুর গল্পটা আমরা যতটুকু নিউজে শুনি সমাপ্তির গল্পটা নাই। ফোর লেন হাইওয়ে ঢাকা চিটাগাং চলছেই, কত শেষ হবে এখন বলতে পারছি না, বলা হলো যে শিগগিরই শেষ হবে। তান্ত্রিক জটিলতা মানে হচ্ছে যে বাস্তবায়ন আপনার শুরু হচ্ছে, উদ্যোগের অভাব নাই, কিন্তু বাস্তবায়ন ঘাটতিটা আবার প্রচন্ডতম হয়ে যাচ্ছে। সেটা কেন? কারণ আমলাতন্ত্রেও সেই জবাবদিহিতার বিষয়টা দুর্বল, প্লাস যোগ্যতার ভিত্তিতে যে লোকজনকে ব্যবহার করা যে যেখানে প্রয়োজন সেই জিনিসটা অনেক দুর্বল হয়ে গেছে।
ডক্টর হোসেন জিল্লুর রহমান মনে করেন, বিনিয়োগের ক্ষেত্রে যেসব বাধাগুলো রয়েছে তা দূর করা সম্ভব না হলে যথাযথ বিনিয়োগ কেন? কার্যকর কোন অর্থনৈতিক উন্নয়নই বাস্তবায়ন সম্ভব নয়। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে USAID এবং ভয়েস অফ আমেরিকার যৌথ প্রযোজনায় স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদন। ঢাকা রিপোর্টিং সেন্টার থেকে পরিবেশন করছেন শরীফুল হক।
প্রায় 1.25 কোটির বেশি মানুষের বাস রাজধানী ঢাকায়। শত বছরের পুরনো এই শহরে সময়ের সাথে সাথে মানুষের জীবনযাত্রা থেকে শুরু করে সব বিষয়েই ব্যাপক পরিবর্তন এসেছে। ঢাকাবাসীর জীবনযাত্রার পরিবর্তন, তৈরি হওয়া বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা, এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শ নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। মতামত দিয়েছেন USAID বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট ডক্টর সামিনা চৌধুরী। জনস্বাস্থ্য বলতে তিনি শুধু একজনের স্বাস্থ্যগত দিকগুলো উন্নত করা, রোগ প্রতিরোধের ব্যবস্থা করা নয়, সর্বোপরি পুরো জনগোষ্ঠীর সাথে কাজ করা কি বুঝিয়েছেন।
আচ্ছা, জনস্বাস্থ্যকে দুভাবে ডিফাইন করা যায়। এটা এমন একটা ব্যবস্থা যার মাধ্যমে রোগ প্রতিরোধ করা, জনগণের জীবনের যে লাইফ এক্সপেক্টেন্সি, হ্যাঁ, সেই জায়গাটা। পাবলিক হেলথের কাজ হচ্ছে সে একটা রোগীর সাথে কাজ করে না, জনগোষ্ঠীর সাথে কাজ করবে।
বাংলাদেশে আয়তনের দিক থেকে মানুষের সংখ্যা অনেক বেশি, সাথে রয়েছে সীমিত সম্পদের সঠিক ব্যবহারের চ্যালেঞ্জ। এই অবস্থায় কি কি সমস্যা আমাদের মোকাবেলা করতে হচ্ছে?
সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনায়, যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাকাউন্টেবিলিটি, এটা আনতে হবে। আর আরেকটা হচ্ছে বিভিন্ন সংস্থার মধ্যে কোঅর্ডিনেশন থাকা দরকার। মূল সমস্যা যেগুলো হচ্ছে, এখন মাতৃ মৃত্যু হার, এটা আমরা কমাতে চাই। এখন আমরা শিশু মৃত্যু হার কমিয়ে ফেলেছি, কিন্তু হসপিটাল ডেলিভারি কিন্তু সেখানে ব্যবস্থাপনা সেটা পর্যাপ্ত নয়।
MDG গোল অর্জনে বাংলাদেশ অন্যান্য দেশ থেকে অনেকটা এগিয়ে রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে মাতৃ মৃত্যু হ্রাস এবং শিশু মৃত্যু উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা।
আমাদের অর্জনগুলো তো আমরা জানি যে অনেকখানি এগিয়ে গেছি, শিশু মৃত্যু হারে অনেকখানি কমিয়ে ফেলেছি, মাতৃ মৃত্যু হারও আমরা গত 10 বছরে প্রায় 40% কমিয়ে ফেলেছি। হ্যাঁ, এগুলো আমাদের বিশাল অর্জন। প্রজননক্ষম মহিলা প্রতি সন্তানের সংখ্যা অনেক কমে গেছে।
তবে কিছু কিছু ক্ষেত্রে এখনো ঘাটতি রয়ে গেছে। শিশু অপুষ্টির মাপকাঠিতে বাংলাদেশ এখনো পৃথিবীর প্রথম সারিতে, তবে সকলের সমন্বিত প্রচেষ্টায় যা কাটিয়ে ওঠা সম্ভব খুব দ্রুত।
ঘাটতি নিরসনে আসলে সরকার অনেক ব্যবস্থা নিচ্ছেন, একটা টোটাল পরিকল্পনার মধ্যে দিয়ে যাচ্ছেন। অন্তর্বার্ষিকী পরিকল্পনা হচ্ছে, সেটার সাথে লিঙ্ক করে আবার হেলথ সেক্টর প্ল্যানও তৈরি করা হচ্ছে। জনসচেতনতা বৃদ্ধির কাজে সবসময় কাজ করে যেতে হবে, এটা কখনো থেমে যাওয়া যাবে না।
আগামী চার দশকে দেশের জনসংখ্যা 22 থেকে 22.5 কোটিতে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে। যদিও সন্তান জন্মদানের হার কমে যাচ্ছে, তবুও মাত্র অর্ধেক মহিলা জনগোষ্ঠী আধুনিক ও কার্যকর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করছে। মানুষ বাড়ছে, সাথে বাড়ছে স্বাস্থ্যগত সহ নানান নাগরিক সমস্যা। তবে সমস্যা যত, সমাধানও তত। সকলের সচেতনতা এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে সম্ভব সুন্দর সমাজ গঠন। শরীফুল হক, ঢাকা রিপোর্টিং সেন্টার, সহযোগিতায় USAID এবং ভয়েস অফ আমেরিকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
যুক্তরাষ্ট্র কৃষি দপ্তর USDA অন ফার্ম ওয়াটার ম্যানেজমেন্ট বা OFWM এবং সাউথ এশিয়ান কনজারভেশন নেটওয়ার্ক SACAN এর প্রকৌশলী এবং কৃষি বিশেষজ্ঞদের জন্য বেশ কতগুলি ওয়ার্কশপের আয়োজন করেছিল। এর উদ্দেশ্য প্রকৌশলী এবং কৃষিবিদদের ছোট ছোট পুকুরে দীর্ঘ সময় ধরে পানি জমিয়ে রাখা এবং সৌরচালিত কৃষি ব্যবস্থায় সর্বাধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ দেয়া। USDA এর প্রকৌশলীরা ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের সঙ্গে একত্রে পানির ব্যবহার উন্নয়নে পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং বৈদ্যুতিক গ্রিডের উপরে নির্ভরশীলতা কমিয়ে পাকিস্তানের কৃষকদের চাষের ক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করেছেন। USDA এর ন্যাচারাল রিসোর্সেস কনজারভেশন সার্ভিসেস এর সিভিল ইঞ্জিনিয়ার জন ফ্রিপস বলেন, তার কথায়, কৃষিকাজ ব্যবস্থায় পানির দুষ্প্রাপ্যতা একটি উদ্বেগের বিষয়। পুকুরের সাহায্যে অন ফার্ম পানি সংরক্ষণ এবং সৌরচালিত পদ্ধতিতে সংরক্ষণ প্রক্রিয়া পানি ব্যবহারের ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়াও প্রতিকূল আবহাওয়ায় কৃষিকাজের ক্ষমতা ফিরিয়ে আনতে তা সাহায্য করে থাকে। পানি যখন সুলভ, কৃষকেরা তখন তা সংরক্ষণ করে সঠিক সময়ে তা দিয়ে পানি সেচের ব্যবস্থা করতে পারেন এবং সৌরশক্তি দিয়ে পাইপের মাধ্যমে কার্যকর সেচ ব্যবস্থার ব্যবহার করা সম্ভব। সৌরশক্তি ব্যবহারে সেচ কাজে খরচও হয় কম। প্রথম ওয়ার্কশপগুলিতে সেসব কাজের জন্য ছোট ছোট পুকুর তৈরির কর্মসূচি নেওয়া হয়। সম্প্রতি ইন্টারন্যাশনাল ওয়াটার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট বা IWMI, ইন্টারন্যাশনাল সেন্টার ফর এগ্রিকালচার রিসার্চ ফর এগ্রিকালচার ইন ড্রাই এরিয়াস ICARDA অংশীদারিত্বের ভিত্তিতে কয়েকদিন ধরে সেচ ব্যবস্থা নিয়ে পরীক্ষা চালিয়েছে। ICARDA পরিচালিত দ্বিতীয় দফা ওয়ার্কশপগুলিতে অংশগ্রহণকারীরা স্থানীয় বৈদ্যুতিক গ্রিড বা গ্যাস জেনারেটর ব্যবহার না করে স্বল্প খরচে কার্যকর সৌর সেচ ব্যবস্থার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের হাতে কলমে শস্য উৎপাদনে নির্ভরযোগ্য সেচ ব্যবস্থার জন্য ছোট ছোট পুকুর তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। সৌরশক্তির সর্বশেষ উন্নত প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে অংশগ্রহণকারীদের গ্রামাঞ্চলে জেনারেটর এবং বৈদ্যুতিক গ্রিডের উপর নির্ভরশীলতা কমিয়ে আনবার প্রশিক্ষণ দেওয়া হয়। পাকিস্তানের কৃষকদের জরুরি পানি সেচ ও জ্বালানি চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র সরকার আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে একত্রে কাজ করতে পেরে গর্বিত বোধ করছে।
শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। এবারে খেলার খবর। প্রথমেই ক্রিকেট। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে 5টি ওয়ানডে ম্যাচের যে সিরিজ, তার মধ্যে 2টো অনুষ্ঠিত হয়ে গেল এবং 2টোতেই অস্ট্রেলিয়া জয়ী হয়েছে। অস্ট্রেলিয়া এই শেষ সর্বসাম্প্রতিক যে ম্যাচটি হয়েছে তাতে প্রথমে ব্যাট করতে নেমে 309 রান করে 7 উইকেটের বিনিময়ে। 49 ওভারে তারা এই রান তোলে এবং অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ রান করেন স্মিথ। তিনি 70 রান করেন 87 বলে, 7টি বাউন্ডারি হাঁকিয়েছেন। তার সাথে ভালো সহযোগিতা করেছিলেন বেইলি, 54 রান করেছেন 72 বলে, 5টি বাউন্ডারি। ম্যাক্সওয়েল এরপরে ব্যাট করতে আসেন, তিনি 49 রান করেন 38 বলে, আর ওয়াটসন 39 রান করেন 38 বলে, 1টি বাউন্ডারি, 2টি ছক্কা। তবে বেধরক পিটিয়েছেন পরের দিকে, একদম শেষ দিকে এসে অস্ট্রেলিয়ার মার্শ। তিনি 64 রান করেন মাত্র 31 বলে, 31 বলে 64, 7টি বাউন্ডারি, 3টি ছক্কা। ফলে 309 রান করল অস্ট্রেলিয়া। এবং তারপরে বোলারদের মধ্যে ইংল্যান্ডের সবচেয়ে সফল ছিলেন স্টোকস, তিনি তিনটি উইকেট নিয়েছেন 60 রান দিয়ে। এরপর ইংল্যান্ড ব্যাট করতে নেমেছিল এবং প্রথম দিকে ভালোই শুরু করেছিল তারা। ওপেনিং ব্যাটসম্যান রয় 31 রান করেন, এরপরে টেলর 43 রান করেন এবং মর্গ্যান করেন 85 রান 87 বলে। শেষ দিকে এসে প্লাঙ্কেট 24 রান করেন 12 বলে, কিন্তু 245 রানে তারা অল আউট হয়ে যায় মাত্র 42 ওভার 3 বলে। ফলে অস্ট্রেলিয়া 64 রানে জয়ী হলো এই খেলায়। আর সংক্ষেপে জানিয়ে রাখি যে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন টেস্ট ক্রিকেট ক্যারিয়ার থেকে অবসর গ্রহণ করার ঘোষণা দিয়েছেন, তবে তিনি এখনও ওয়ান ডে ক্রিকেট দলে কিন্তু থাকছেন। এই ছিল খেলার খবর। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ পড়ছেন শেগুফতা নাসরিন কুয়েন।
রবিবার হাজার হাজার অভিবাসীকে জার্মানি এবং অস্ট্রিয়া তাদের সীমান্তের ভেতরে স্বাগত জানাচ্ছে। অভিবাসীদের অধিকাংশই জার্মানিতে আশ্রয় চায়। জার্মানি হচ্ছে ইউরোপের সবচাইতে বিত্তশীল দেশ। আনুমানিক হিসেব অনুযায়ী 8,000 শরণার্থী আজ দিনের শেষে সেখানে পৌঁছে যাবে। জার্মান কর্মকর্তারা বলেছেন এবছর তারা 8 লক্ষ আশ্রয় প্রার্থীকে গ্রহণ করবে। আশ্রয় প্রার্থীরা ইউরোপের পশ্চিমাঞ্চলে যাওয়ার উদ্দেশ্যে শনিবার হাঙ্গেরি ত্যাগ করে। তারা বাসে, ট্রেনে অথবা পায়ে হেঁটে রওনা দেয়। আরও শরণার্থী রবিবার হাঙ্গেরি দিয়ে যাবে। থাইল্যান্ডে গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পথে রবিবার বড় ধরনের একটা বাধা সৃষ্টি হয় যখন সামরিক বাহিনীর সমর্থিত আইন পরিষদ নতুন সংবিধানের প্রস্তাব প্রত্যাখ্যান করে। জাতীয় সংস্কার পরিষদ 135 ভোটে প্রস্তাবিত সংবিধান প্রত্যাখ্যান করে। 7 জন সদস্য ভোট দেওয়া থেকে বিরত থাকে। সামরিক হুন্তা এখন নতুন একটি কমিটি গঠন করবে, যেটি নতুন সংবিধান রচনার জন্য 6 মাস সময় পাবে। গণভোট হওয়ার আগে আইন পরিষদকে আবারও সেটি অনুমোদন করতে হবে, অর্থাৎ 2017 সালের আগে সম্ভবত নির্বাচন অনুষ্ঠিত হবে না। প্রায় সবকটি রাজনৈতিক দলই প্রস্তাবিত সংবিধানের সমালোচনা করে। তারা বলেছে যেভাবে সংবিধান লেখা হয়েছিল তাতে সামরিক বাহিনীর হাতেই কার্যত ক্ষমতা থাকত। গুয়াতেমালায় ভোট কেন্দ্রগুলো এখন খোলা, সেখানে রবিবার সাধারণ নির্বাচন হচ্ছে। এক দুর্নীতির কেলেঙ্কারির কারণে গত সপ্তাহে প্রেসিডেন্ট অটো পেরেজ মলিনা পদত্যাগ করেন। শত শত প্রতিবাদকারী নির্বাচন বিলম্বিত করার ডাক দেয় গুয়াতেমালা শহরে, যেখানে পেরেজ মলিনা বৃহস্পতিবার ও শুক্রবার আদালতে হাজির হন। সেই সুপ্রিম কোর্ট ভবনের সামনে বিক্ষোভকারীরা সমবেত হয়। রবিবার 4 বছরের মেয়াদের জন্য প্রেসিডেন্ট কংগ্রেস এবং পৌর নির্বাচন হচ্ছে। শনিবার রাতে দক্ষিণ কোরিয়ার উপকূলে ভাড়া করা মাছ ধরার একটি নৌকো ডুবে গেলে 10 জন প্রাণ হারায় এবং অজ্ঞাত সংখ্যার অন্যান্যরা নিখোঁজ হয়। দক্ষিণ কোরিয়ার উপকূলরক্ষীরা বলেছে ডলফিন নামের নৌকোটি রবিবার জেজু দ্বীপের কাছে পাওয়া যায়। বিনোদন ওই এলাকার কাছেই আরেকটি দ্বীপ চুজা থেকে নৌকোটি ছাড়ে এবং কয়েক ঘন্টা পরে সেটিকে পাওয়া যায়। তারা বেতার যোগাযোগ হারিয়ে ফেলেছিল। উপকূলরক্ষীরা বলেছে 3 জনকে উদ্ধার করা গেছে এবং তাদের কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাশিয়া সিরিয়ায় তাদের সৈন্য সংখ্যা বৃদ্ধি করছে এই খবরে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রুশ পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করে দেন যে এ ধরনের কার্যব্যবস্থার ফলে আরও নির্দোষ মানুষের মৃত্যু হবে এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সিরিয়ায় আইসিল বিরোধী কোয়ালিশনের সঙ্গে মুখোমুখি সংঘাতের ঝুঁকি বেড়ে যাবে। সার্গেই লাভরভ প্রকাশ্যে পররাষ্ট্রমন্ত্রী কেরির মন্তব্যের প্রেক্ষিতে কোনো জবাব দেননি, তবে উভয় কূটনীতিক এ বিষয়ে একমত হয়েছেন যে সিরিয়ার সংঘাত বিষয়ে আলোচনা এ মাসে পরে নিউ ইয়র্কে চলতে থাকবে।
আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সরকার কবিরুদ্দিন, প্রকৌশলীর ভূমিকায় ছিলেন জো গিল। যারা আমাদের এই অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ। আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি। আমি আহসানুল হক। সবাই নিরাপদে থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.